الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
حضرت مسیح موعود علیہ السلام خدا تعالی সেই পাহলোয়ান বা বীর পুরুষ যাকে স্বয়ং আল্লাহ তাআলা জারিউল্লাহ বলে সম্বোধন করেছেন, খোদা তাআলা তাকে এই উপাধি এজন্য দান করেছেন যে আল্লাহ তাআলার কৃপায় শিশুকাল থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের প্রতি ভালোবাসায় আল্লাহ তাআলা তার হৃদয়ে ভরে দিয়েছিলেন। এবং তিনি ইসলামের প্রতিরক্ষা করার কোন সুযোগ হাতছাড়া করতেন না। সকল ধর্ম সম্পর্কে তার যথেষ্ট পড়াশোনা এবং গভীর জ্ঞান ছিল এবং প্রত্যেক ধর্মের মোকাবেলায় ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য তিনি প্রতি মুহূর্ত ব্যস্ত থাকতেন। যখন ভারতে খ্রিস্টান মিশনারিদের দৌরাত্ব বেড়ে গিয়েছিল এবং ইসলাম ও এর পবিত্র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে শত শত পুস্তক রচনা করা হয়েছিল, সে যুগে অসংখ্য লিফলেট এবং বিজ্ঞাপন বিতরণ করা হয়েছিল আর এগুলো মুসলমানদেরকে খ্রিস্টান হতে বাধ্য করছিল। উপরন্তু এমন অসংখ্য মুসলমান ছিল যারা খ্রিস্টান হয়নি ঠিকই, কিন্তু তাদের মন মস্তিষ্কে ইসলামী শিক্ষার বিরুদ্ধে সন্দেহ দানা বাঁধতে আরম্ভ করে। এরপর খ্রিস্টানদের এরূপ আক্রমণের পাশাপাশি আর্য বা ব্রাহ্ম সমাজ অত্যন্ত জোরে সোরে আন্দোলন আরম্ভ করে। তখন মুসলমানদের অবস্থা এমন ছিল যে অন্য ধর্মের মোকাবিলা করার পরিবর্তে তারা একে অপরের বিরুদ্ধে কুৎসা এবং কুফরি ফতোয়া প্রদানে ব্যস্ত ছিল। তখন ইসলামের চরম দুর্দশা দেখে যদি সত্যিকারে কেউ চিন্তিত হয়ে থাকতেন এবং ইসলামের প্রতিরক্ষা করতে চাইতেন তাহলে তিনি ছিলেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিসসালাম। তিনি তখন ইসলামের বিরুদ্ধে যেসব আক্রমণ হচ্ছিল তা প্রতিহত করার জন্য একটি গ্রন্থ প্রণয়ন করেন এবং এর নাম বারাহিনে আহমদিয়া। এই গ্রন্থে তিনি পবিত্র কোরআনকে ঐশী কালাম এবং সব দিক থেকে পূর্ণাঙ্গ গ্রন্থ হিসেবে উপস্থাপন করেছেন। অনুরূপভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন এবং অখণ্ডনীয় দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত করেছেন বা প্রমাণ করেছেন। ইসলাম বিরোধী সকল ধর্মকে এই গ্রন্থ প্রকম্পিত করে তুলেছিল, ফলে ইসলামের বিরুদ্ধে তাদের সর্বপ্রকার হীন ও ঘৃণ্য আক্রমণ আরো জোরালো রূপ নেয়। ইসলামের প্রতিরক্ষা কল্পে এবং ইসলামের অনুপম সৌন্দর্য বর্ণনায় তিনি বারাহিনে আহমদিয়া গ্রন্থে যে নতুন পদ্ধতি অবলম্বন করেছেন তা দেখে অনেক মুসলমান ওলামা অর্থাৎ তার বাচনভঙ্গি এবং লেখনী শক্তি এর যথেষ্ট মূল্যায়ন করেছেন। কিন্তু যখন তিনি আলাইহিসসালাম বিজ্ঞাপন এবং প্রচারলিপির মাধ্যমে ইসলামের বাণী আরো ব্যাপকভাবে প্রচার ও প্রসার করেন তখন মুসলমানদেরও একটি শ্রেণী তার বিরোধী হয়ে যায় এবং অমুসলমানদের সাথে হাত মিলিয়ে তার চরম বৈরিতা আরম্ভ করে। তিনি সে যুগে ইসলামের পয়গাম কতটা আবেগের সাথে পৃথিবীর বিভিন্ন স্থানে পৌঁছিয়েছিলেন তারই নিষ্ঠাবান সাহাবি হযরত মাওলানা মীর আব্দুল্লাহ সানাউরি সাহেবের বরাতে হযরত মির্জা বশির আহমদ সাহেব এভাবে বর্ণনা করেছেন, সে সময় তিনি আলাইহিসসালাম 20,000 সংখ্যায় বিজ্ঞাপন ছাপান এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে সে যুগে যেখানে ডাক যোগাযোগ ছিল সেখানকার রাজা, বাদশাহ, সরকার, মন্ত্রী, উপদেষ্টা, লেখক, আলেম, উলামা এবং নবাবদের কাছে এই বিজ্ঞাপন প্রেরণ করেন। এটি সে যুগের কথা যখন তিনি মসিহাবাদ দাবি পর্যন্ত করেননি, বরং ধরে নিন যে মুজাদ্দিদ হিসেবেই এই পয়গাম তিনি প্রেরণ করেছিলেন। এই বিজ্ঞাপনে বা প্রচার লিপিতে তিনি ইসলামের অনুপম সৌন্দর্য তুলে ধরেছিলেন। যাই হোক, বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন এই পয়গাম পৌঁছে তখন বিশ্ববাসীর ভেতর এর ফলে তেমন কোন চাঞ্চল্য দেখা যায়নি, কিন্তু ভারতে যেসব ধর্মাবলম্বীরা ভেবেছিল যে আমরা মুসলমানদেরকে পুরোপুরি করায়ত্ত করেছি, তাদের উপর একটি ভূমিকম্প নেমে আসে যখন তারা দেখল ইসলামের প্রতিরক্ষায় একটি গ্রন্থ রচিত হয়েছে এবং এখন সরাসরি মোকাবেলা করার এবং ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য বিজ্ঞাপনাদিও বিতরণ করা হচ্ছে। এটা জানা কথা, অমুসলমানরা ইসলামের বিরুদ্ধে যেসব অস্ত্র প্রয়োগ করা সম্ভব ছিল তা সবই তারা করেছিল। যেভাবে আমি বলেছি, কোন কোন মুসলমানও ঈর্ষার বশবর্তী হয়ে তাদের কথায় সায় দিতে আরম্ভ করে এবং তার বিরোধী হয়ে উঠে। যাই হোক, এরূপ পরিস্থিতিতে তিনি অত্যন্ত বেদনার সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে খোদা, আমি তোমার সর্বশেষ ও পরিপূর্ণ ধর্ম এবং তোমার একান্ত প্রিয় ভাজন হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিরক্ষার জন্য এসব করছি, তাই হে আল্লাহ, তুমি আমায় সাহায্য করো। এবং এ চেতনা নিয়ে তিনি চিল্লাকুশি করার সিদ্ধান্ত নেন, অর্থাৎ 40 দিন পর্যন্ত নির্জনে নিভৃতে আল্লাহ তাআলার কাছে বিশেষ দোয়া করেন, যাতে খোদা তাআলার কাছ থেকে ইসলাম এবং আহাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার সমর্থনে বিশেষ নিদর্শন কামনা করা যায়। চিল্লাকুশি কোথায় করা হবে, এই জন্য প্রথমে তিনি ইস্তেখারা করেন, সুতরাং হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে জ্ঞাত করা হয় এই চিল্লাকুশির স্থান হচ্ছে হুশিয়ারপুর। তিনি এই উদ্দেশ্যে হুশিয়ারপুর গমন করেন এবং তার সাথে তখন 3 জন সাহাবী ছিলেন, একজন হলেন মৌলভী আব্দুল্লাহ সানাউরি সাহেব, আরেকজন হলেন হাফিজ আহমেদ আলী সাহেব এবং তৃতীয় জন হলেন ফতে খান সাহেব। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম হুশিয়ারপুর নিবাসী তার একজন বন্ধু শেখ মেহের আলী সাহেবকে পত্র লিখেন, আমি 2 মাসের জন্য তোমার এখানে আসছি, আমার জন্য নির্জন একটি বাসস্থানের ব্যবস্থা করুন যাতে একান্ত নিভৃতে সঠিকভাবে খোদাদার ইবাদত করা যায়। তিনি আলাইহিসসালাম তার সাথীদের এবং তার বন্ধুকে বলে দেন, এই সময় কেউ যেন আমার সাথে সাক্ষাৎ না করে, কোন প্রকার মোলাকাত হবে না। যা হোক, শেখ সাহেব তার একটি বাড়ি যা শহরের বাইরে ছিল এতে মুসলিম আলাইহিসসালামের থাকার ব্যবস্থা করে দেন। তিনি আলাইহিসসালাম 1886 সালের 22শে জানুয়ারি চিল্লাকশির উদ্দেশ্যে সেখানে পৌঁছেন এবং সেই বাড়ির দোতলায় থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং যেভাবে আমি বলেছি, তিনি আলাইহিসসালাম আপন সঙ্গীদেরও বলে দেন, যেন তার সাথে কেউ সাক্ষাৎ না করে, আর তাদের মধ্যে থেকেও কেউ তার সাথে কথা না বলে। কিন্তু যখন খাবার দাবার নিয়ে আসবে তখন তার কক্ষে রেখে দিলে ক্ষুধা পেলে তিনি খেয়ে নেবেন। মোট কথা, এই চিল্লাকোষির সময় আল্লাহ তাআলা তাকে অনেক কাশ দিব্য দর্শন দেখান। অতএব 1886 সনের 20 ফেব্রুয়ারি তিনি সেখান থেকে একটি বিজ্ঞাপন প্রকাশ করেন, আর তা বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেন। এতে অনেক ভবিষ্যৎবাণী ছিল যে আল্লাহ তাআলা অত্যন্ত মহিমার সাথে তার জীবদ্দশায় পূর্ণ করেছেন এবং কোন কোনটি পরেও পূর্ণ করেছেন। কিন্তু জামাতের মধ্যে 20 ফেব্রুয়ারি উপলক্ষে প্রতি বছর একটি জলসার আয়োজন করা হয়। এজন্য আমি এই অংশ নিয়ে এর গুরুত্ব এবং কি মহিমার সাথে তা পূর্ণ হয়েছে সে সম্পর্কে কিছুটা আলোকপাত করব। আজও কাকতালীয়ভাবে 20 ফেব্রুয়ারি তিনি আলাইসলাম এ দিনেই মুসলিম আউজ সংক্রান্ত ভবিষ্যৎবাণী, অর্থাৎ তার এক পুত্র সন্তানের জন্ম এবং তার বিশেষত্ব সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। যেভাবে আমি প্রারম্ভে বলেছি, এই প্রতিষ্ঠিত পুত্রের জন্ম সংক্রান্ত ভবিষ্যৎবাণী সেই দোয়ার সময় আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞাত হয়ে তিনি করেছিলেন, যখন তিনি ইসলামের শত্রুদের মুখ বন্ধ করার জন্য আল্লাহর কাছে ইসলাম এবং ইসলামের পবিত্র প্রতিষ্ঠাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার নিদর্শন কামনা করেছিলেন। সুতরাং এই ভবিষ্যৎবাণী কোন সাধারণ ভবিষ্যৎবাণী নয়, বরং এই ভবিষ্যৎবাণী এবং এই ভবিষ্যৎবাণীর সত্যায়নকারীও এই যুগে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার এক জ্বলন্ত নিদর্শন। এবং এটিও আল্লাহ তাআলার আশ্চর্য মহিমা। যে বছর হযরত মসীহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বায়াত গ্রহণ করার অনুমতি লাভ করেন, অর্থাৎ 1889 সনেই, এই ভবিষ্যৎবাণীর সত্যায়নকারী বা সত্যায়ন স্থল প্রতিশ্রুত পুত্র জন্ম লাভ করেন। যাই হোক, হযরত মসীহ মাউদ আলাইহিস সালামের ভাষায় এই ভবিষ্যৎবাণীর বাক্যাবলী বা শব্দকোষ উপস্থাপন করছি। তিনি যে প্রচারলিপি প্রকাশ করেছিলেন এতে বলেন, প্রথম ভবিষ্যৎবাণী যা স্বয়ং এই অধম সম্পর্কে, আজ 20 ফেব্রুয়ারি 1886 মোতাবেক 15 জামাদিউল আব্বাল ইলহামি কালাম সংক্ষেপে নমুনাস্বরূপ লেখা হচ্ছে এবং এর বিস্তারিত পুস্তকে লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ তাআলা। তিনি আলাইহিসসালাম বলেন, প্রথম ভবিষ্যৎবাণী, বিসমিল্লাহি তাআলা ওয়া ইলামিহি আজ্জা ওয়া জাল্লা, পরম করুণাময় পরম দাতা মহামহিমান্বিত খোদা যিনি সর্বশক্তিমান, জাল্লা শানুহু ওয়া আজ্জা ইসমুহু, যার মর্যাদা মহাগৌরবময় এবং তার নাম অতি মহান, নিজ ইলহাম দ্বারা সম্বোধন পূর্বক বলেন, আমি তোমাকে করুণার এক নিদর্শন দিচ্ছি, তুমি যেভাবে তা আমার কাছে চেয়েছ আমি তোমার সকরুণ নিবেদন শুনেছি এবং তোমার দোয়া সমূহকে করুণার সাথে কবুল করেছি এবং তোমার সফরকে, হুশিয়ারপুর ও লুধিয়ানার সফরকে তোমার জন্য কল্যাণময় করেছি। সুতরাং শক্তি, দয়া এবং নৈকট্যের নিদর্শন তোমাকে দেয়া হচ্ছে, ফজল এবং অনুগ্রহের নিদর্শন তোমায় দান করা হচ্ছে, আর বিজয় ও সফলতার চাবি তুমি প্রাপ্ত হয়েছ। হে মুজাফফর, তোমার প্রতি সালাম, খোদা বলেছেন, যারা জীবন প্রত্যাশী তারা যেন মৃত্যুর কবল হতে মুক্তি লাভ করে এবং যারা কবরে প্রথিত তারা বের হয়ে আসে, যাতে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব এবং আল্লাহ তাআলার কালামের মর্যাদা লোকের কাছে সুপ্রকাশিত হয় এবং সত্য এর যাবতীয় আশীষ সহ উপস্থিত হয় এবং মিথ্যা এর যাবতীয় অকল্যাণ সহ পলায়ন করে, আর মানুষ বুঝে যে আমি সর্বশক্তিমান, যা ইচ্ছা করি করে থাকি এবং যেন তাদেরও প্রতীতি হয় আমি তোমার সঙ্গে আছি, এবং যারা খোদার অস্তিত্বে অস্বীকার করে এবং খোদা ও খোদার ধর্ম, তার গ্রন্থ এবং তার পবিত্র রসুল মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে এবং অসত্য মনে করে থাকে, তারা যেন একটি প্রকাশ্য নিদর্শন প্রাপ্ত হয় এবং অপরাধীদের শাস্তির পথ পরিষ্কার হয়। সুতরাং তুমি সুসংবাদ গ্রহণ করো, এক সুদর্শন এবং পবিত্র পুত্র সন্তান তোমাকে দেয়া হবে, এক মেধাবী পুত্র তুমি লাভ করবে, সেই পুত্র তোমারই ঔরসজাত, তোমারই সন্তান হবে, সুশ্রী পবিত্র পুত্র তোমার মেহমান আসছে, তার নাম আনমুয়াইল এবং সুসংবাদদাতাও বটে, তাকে পবিত্রাত্মা দেয়া হয়েছে এবং তিনি নোংরামি থেকে মুক্ত, তিনি আল্লাহর নূর, তা আশিসপূর্ণ যা আকাশ থেকে আগমন করে, তার সাথে ফজল বা বিশেষ কৃপা রয়েছে যা তার আগমনের সাথে উপস্থিত হবে, সে জাক জমক ঐশ্বর্য গৌরবের অধিকারী হবে, সে পৃথিবীতে আসবে এবং তার সঞ্জীবনী শক্তি এবং পবিত্র আত্মার প্রসাদে বহুজনকে ব্যাধিমুক্ত করবে, সে কালেমাতুল্লাহ, আল্লাহর বাণী। কারণ খোদা দয়া ও সূক্ষ্ম মর্যাদা বোধ তাকে সম্মানিত বাক্য দ্বারা প্রেরণ করেছেন, সে অত্যন্ত ধীমান, প্রজ্ঞাশীল, হৃদয়বান এবং গাম্ভীর্যশীল হবে, জাগতিক ও আধ্যাত্মিক জ্ঞানে তাকে পরিপূর্ণ করা হবে, সে তিনকে চার করবে। এই তিনকে চার করার অর্থ বোঝা যায়নি। সোমবার, শুভ সোমবার, সম্মানিত প্রিয় পুত্র, মজহারুল আব্বালে ওয়াল আখেরে, মজহারুল হককে ওয়াল উলা, কান্নাল্লাহ নাযালা মিনাস সামায়ে, তার আগমন অশেষ কল্যাণময় হবে এবং ঐশী গৌরব ও প্রতাপ প্রকাশের কারণ হবে, জ্যোতি আসছে, জ্যোতি, খোদা তাকে তার সন্তুষ্টির সৌরভ নির্যাস দ্বারা সিক্ত করেছেন, আমরা তার মধ্যে আপন রূহ ফুঁকে দিব এবং খোদার ছায়া তার শিরে থাকবে, সে শীঘ্র শীঘ্র বাড়বে এবং বন্দীদের মুক্তির কারণ হবে, আর পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রসিদ্ধি লাভ করবে, জাতিসমূহ তার কাছ থেকে আশিস লাভ করবে, তখন তার আত্মিক কেন্দ্র আকাশের দিকে উত্তোলিত হবে। ওয়াকানা আমরাম মাকদিয়া, এটি আল্লাহ তাআলা অটল মীমাংসা, এ হল ভবিষ্যৎবাণীর পুরো বাক্যমালা। যদি ভাগ করা হয় তাহলে এতে প্রায় 52টি পয়েন্ট রয়েছে। একস্থানে হযরত মুসলিম রাদিয়াল্লাহু স্বয়ং বলেছেন, ভবিষ্যৎবাণী সম্পর্কিত অন্যান্য ইলহাম যোগ করলে মোট পয়েন্ট দাঁড়াবে 59। এ হল সেই মহান ভবিষ্যৎবাণী যা পূর্ণ হবার জন্য তিনি আলাইহিস ইসলাম আল্লাহ তাআলার কাছ থেকে সংবাদ পেয়ে ঘোষণা করেন, 9 বছরের মধ্যে এই পুত্র সন্তান জন্ম নিবে এবং যা আমি বর্ণনা করেছি সে মোতাবেক অসাধারণ গুণ সম্পন্ন হবে। যদি এর বিস্তারিত বর্ণনা করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, হুজুর বলছেন, তাই আমি সংক্ষেপে বলছি। এই ভবিষ্যৎবাণীর আলোকে যখন তিনি বিজ্ঞাপন প্রকাশ করেন, এর কিছুদিন পর তার ঘরে একটি কন্যা সন্তান জন্ম লাভ করে, তার নাম ছিল ইসমত। এতে বিরুদ্ধবাদীরা অনেক হইচই আরম্ভ করে আর বলে তার ভবিষ্যৎবাণী মিথ্যা প্রতিপন্ন হয়েছে। তিনি আলাইহিস সালাম বলেন, আমি তো সময় নির্ধারণ করে দিয়েছিলাম, একথা বলিনি যে অচিরেই জন্ম নেবে। যাই হোক, পুনরায় কিছুদিন পর আরেক ছেলে জন্ম নেয় আর তার নাম বশির রাখা হয় এবং তাকে বশির আব্বাল বলা হয়। কিন্তু কিছুকাল পর শিশুকালেই সেও মারা যায়। তখনও বিরুদ্ধবাদীরা প্রচন্ড হইচই আরম্ভ করে, বরং এই দু সন্তান জন্মের পূর্বেই যখন তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন তখন পণ্ডিত লেখাম অত্যন্ত জঘন্য ভাষায় তার ভবিষ্যৎবাণীর প্রতিটি বাক্যকে মিথ্যা আখ্যা দিয়ে খণ্ডন করেছিল। উদাহরণস্বরূপ, ভবিষ্যৎবাণীর একটি বাক্য হচ্ছে বা শব্দকোষ হচ্ছে, এক মেধাবী পুত্র তুমি লাভ করবে, সেই পুত্র তোমারই ঔরসজাত, তোমারই সন্তান হবে। এর মোকাবিলায় লেখাম লিখেছিল, আমাকেও খোদা বলেছেন তোমার বংশধারা অত্যল্প সময়ের মধ্যেই লুপ্ত হয়ে যাবে। সর্বোপরি 3 বছর পর্যন্ত প্রসিদ্ধ পাবে। যদি কোন পুত্র জন্ম নেয় তাহলে সে রহমত নয় বরং দুঃখ বেদনার নিদর্শন হবে। নাউজুবিল্লাহ, আর অনেক বকবক সে করেছে। আজ মুসলিম সংক্রান্ত ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়া ছাড়াও হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যে বলেছিলেন যে তোমার মাধ্যমে বংশ বিস্তার হবে, এর আলোকে আল্লাহ তাআলার অপার কৃপায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বাহ্যিক উত্তরাধিকারের অবিস্ময় ছড়িয়ে পড়েছেন। অপরদিকে লেখরামের বংশধরের কথা জানা নেই যে তারা কোথাও আছে কি নেই, কিন্তু হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের আধ্যাত্মিক সন্তানাদি তো বিশ্বের সর্বত্র বিরাজমান। প্রত্যেক দেশের তারকার মতো জল জল করছে। যাই হোক, বশির আব্বালের মৃত্যুর পর শত্রুরা তাচ্ছিলের হাসি হাসে এবং লেখরামের সাঙ্গ পাঙ্গরা আরো উৎফুল্ল হয়ে ওঠে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বারংবার বলেছেন, আমাকে আল্লাহ তাআলা যে সময় বলেছেন সে সময় পর্যন্ত অপেক্ষা করো, যদি বলো সময় অতি দীর্ঘ তাহলে কে এমন আছে যে এতদিন বেঁচে থাকার নিশ্চয়তা দিতে পারে? উপরন্তু পুত্র সন্তানের ভবিষ্যৎবাণী করা, তারপর পুত্র সন্তানের বেলায় কেউ এটিও বলতে পারে যে আন্দাজে বলে দিয়েছে যে ছেলে হবে, কেননা মানুষের পুত্র হয় আবার কন্যা হবে। কিন্তু হযরত মসীহ মওউদ বলেন, একথা কি নিশ্চয়তা যে আমি সে সময় পর্যন্ত বেঁচে থাকব? এরপর একথাও বলা যেতে পারে যে কথাই তো বলতে হবে, তবে সমস্যা কি, যেভাবে লেখরাম নিজের মতো করে বলেছে সেভাবে ইনিও বলেছেন। কিন্তু তিনি আলাইহিস সালাম বলেছেন, পুত্র সন্তানের সাথে অনেক নিদর্শন রয়েছে, যখন সেই নিদর্শনাবলী পূর্ণ হবে তখন বিশ্ববাসী এমনিতেই অবহিত হবে, ঘোষণাকারী অবশ্যই খোদার কাছ থেকে জ্ঞাত হয়ে ঘোষণা করেছেন এবং সত্য বলেছেন। তিনি আলাইহিস সালাম বলেন, যেসব অসাধারণ গুণাবলীর অধিকারী পুত্রের সুসংবাদ দেয়া হয়েছে তার মেয়াদ যদি 9 বছরের দ্বিগুণ হত তাহলে তার শ্রেষ্ঠত্ব এবং মহিমায় কোনো ব্যাঘাত সৃষ্টি হতো না, বরং পরিষ্কার স্বচ্ছ ও ন্যায়পরায়ণ মানুষের হৃদয় সাক্ষ্য প্রদান করে যে এমন এক অসাধারণ গুণসম্পন্ন মানুষ সম্পর্কে এত উন্নত মানের সংবাদ প্রদান করা মানব শক্তির ঊর্ধ্বে। অর্থাৎ কেবল পুত্রের সংবাদই তিনি দেননি, বরং এমন এক পুত্রের সংবাদ দিয়েছেন যিনি এই সময়ের মধ্যে জন্ম নেবে, দীর্ঘ জীবন লাভ করবে, ইসলামের সেবা করবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পৃথিবীতে প্রসার করবে, এরপর পৃথিবীর বা বিশ্বের প্রান্তে প্রান্তে প্রসিদ্ধি লাভ করবে। যাই হোক, ইসলামের শত্রুদের পক্ষ থেকে বিভিন্ন আপত্তি উঠেছে এবং উঠছে থেকেছে, যেভাবে আমি বলেছি 9 বছর মেয়াদকাল নিয়েও অনেক আপত্তি করা হয়েছে, আর প্রথম বশিরের মৃত্যুতে শত্রুরা অত্যন্ত আনন্দিত হয়েছে। বশির আব্বালের মৃত্যু উল্লেখ করতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, বিরুদ্ধবাদীদের দ্বিতীয় আপত্তি হচ্ছে 8 এপ্রিল 1896 সালের প্রচারলিপিতে যে পুত্র সন্তান সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সে জন্মগ্রহণ করে এবং শিশুকালই মারা যায়। এর বিস্তারিত উত্তর সেই বিজ্ঞাপনেই বর্ণিত রয়েছে। সংক্ষেপে এর উত্তর হচ্ছে, আজ পর্যন্ত আমরা কোন প্রচারলিপিতে একথা লিখিনি যে এই ছেলেই দীর্ঘ জীবন লাভ করবে, আর একথাও বলিনি যে এই ছেলেই মুসলিম হবে, অর্থাৎ প্রথম যে বশির জন্ম নিয়েছিল সেই দীর্ঘ জীবন লাভ করবে এবং মুসলিম হবে, এটা কোথাও বলা হয়নি। তিনি আলাইহিস সালাম বলেন, বরং আমাদের 20 ফেব্রুয়ারি 1886 সালের প্রচারলিপিতে আমাদের এমন কতক পুত্র সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে যারা অল্প বয়সী মারা যাবে, সুতরাং চিন্তা করা আবশ্যক এই ছেলের মৃত্যুর ফলে একটি ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে নাকি মিথ্যা প্রতিপন্ন হয়েছে। বরং আমরা মানুষের মাঝে যত বেশি ইলহাম প্রকাশ করেছি এর অধিকাংশ এই ছেলের মৃত্যুর প্রমাণ বহন করে। সুতরাং 20 ফেব্রুয়ারি 1886 সালের প্রচারলিপির এই বাক্য, এক সুশ্রী পবিত্র পুত্র তোমার অতিথি আসছে, হুজুর বলেন আমি খুতবার শুরুতে যে ভবিষ্যৎবাণী পাঠ করেছি এটি তার বাক্য। তিনি আলাইহিসসালাম বলেন, এই অতিথি শব্দটি মূলত সেই ছেলের নাম রাখা হয়েছিল এবং এটি তার অল্প বয়স এবং তাড়াতাড়ি মারা যাবার দলিল বহন করে, কেননা অতিথি সেই যে কয়েকদিন থেকে চলে যায় আর দেখতে দেখতেই বিদায় নিয়ে নেয়, আর যে স্থায়ী এবং অন্যকে বিদায় দেয় তার নাম অতিথি হতে পারে না। আর বর্ণিত প্রচারলিপির এই বাক্য যে সে নিষ্পাপ হবে অর্থাৎ গুণামুক্ত থাকবে এটিও তার শিশুকালে মৃত্যুর প্রমাণ বহন করে। এতে ধোঁকা খাওয়া উচিত নয়, কেননা যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তা মুসলিম মাউদ এর জন্য প্রযোজ্য, কেননা ইলহামের আলোকে সুস্পষ্ট হয়েছে যে এসব বাক্য মৃত পুত্রের জন্য প্রযোজ্য। আর মুসলিম মাউদের জন্য যে ভবিষ্যৎবাণী তা এই বাক্য দ্বারা, এই শব্দকোষ দ্বারা আরম্ভ হয় যে তার সাথে ফজল বা বিশেষ কৃপা রয়েছে যা তার আগমনের সাথে উপস্থিত হবে। অর্থাৎ ভবিষ্যৎবাণীর প্রথম তিন চার লাইন বা বাক্যাবলী তা প্রথম বৈশিষ্ট্য সম্পর্কে তিনি আলাইহিস সালাম বলেন, মুসলিম মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণী এই বাক্য থেকে আরম্ভ হয়, তার সাথে ফজল বা বিশেষ কৃপা রয়েছে যা তার আগমনের সাথে উপস্থিত হবে। সুতরাং মুসলিম মাউদের নাম ইলহামী ভাষায় ফজল রাখা হয়েছে এবং তার দ্বিতীয় নাম মাহমুদ, আর বশির সানি হচ্ছে তার তৃতীয় নাম। অন্য আরেকটি ইলহামে তার নাম ফজলে উমর বলে জানানো হয়েছে, আর এটি আবশ্যক ছিল যতক্ষণ প্রথম বশির মৃত্যুবরণ করে খোদার কাছে প্রত্যাবর্তন না করে ততক্ষণ তার অর্থাৎ মুসলিম মাউদ বা তার আগমন ভবিষ্যতের জন্য মুলতবি ছিল, কেননা ঐশী প্রজ্ঞা এমন কর্ম তার জন্য নির্ধারিত রেখেছিল। আর প্রথম বশির যে মারা গেছে সে দ্বিতীয় বশিরের জন্য অগ্রদূত ছিল মাত্র, তাই একই ভবিষ্যৎবাণীতে উভয়ের কথা বলিতে হয়েছে। যাই হোক, 12 জানুয়ারি 1889 সনে ভবিষ্যৎবাণীর 3 বছরের মাথায় এই পুত্র জন্মগ্রহণ করেন, তার নাম মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাখা হয়। হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম 1894 সালে রচিত নিজ গ্রন্থ সিরুল খেলাফতে লিখেন যে বশির নামে আমার এক ছোট্ট শিশুপুত্র ছিল, এখানে বশির বলতে প্রথম বশির এর কথা বোঝানো হয়েছে। দুধ খাওয়ার বয়সে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দেন। তখন আল্লাহ তাআলা আমাকে ওহী করলেন, আমরা তোমার প্রতি অনুগ্রহ স্বরূপ তাকে ফেরত পাঠাব। একইভাবে তার মাও স্বপ্নে দেখেছেন বশির ফিরে এসেছে আর বলছে, আমি আপনার সাথে অত্যন্ত ভালোবাসার সাথে সাক্ষাৎ করব এবং হঠাৎ করে ছেড়ে চলে যাব না। এবং এই ইলহাম ও রুইয়ার পর আল্লাহ তাআলা আমাকে আরও একটি পুত্র সন্তান দান করেন। তখন আমি বুঝলাম সর্বজ্ঞানী খোদা সত্য বলেছেন, সেই বশির প্রতিশ্রুত এবং তার নাম অনুসারে আমি এর নাম বশিরই রাখলাম, আর আমি এর মাঝে প্রথম বশিরের অবয়ব দেখতে পেলাম। সুতরাং হযরত মসীহ মাউদ আলাইহিসসালামের এই মহান পুত্রের সত্তায় যিনি দ্বিতীয় বশির অর্থাৎ হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু আনহুর পক্ষে অত্যন্ত মহিমার সাথে মুসলিম মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে গোটা বিশ্বের সাক্ষী। তিনি হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর তিরোধানের পর খলিফা মনোনীত হন, আর আল্লাহ তাআলার ফজলে 52 বছর ব্যাপী ছিল তার খেলাফতকাল। তার যুগে জামাত যেভাবে ভারতের বাইরে উন্নতি করেছে তাও এই ভবিষ্যৎবাণীর সত্যতার জাজ্জল্যমান প্রমাণ। তার যুগের ঘটনাসমূহ যদি আমরা সংকলন করতে চাই এবং এক খুদ্বায় বলতে চাই তাহলে তা কেবল কঠিন নয় বরং অসম্ভব। কিন্তু এখন আমি ভবিষ্যৎবাণীতে যেসব বিশেষ নিদর্শন বর্ণিত হয়েছে তা পূর্ণ হওয়া সংক্রান্ত বিভিন্ন ঘটনার উল্লেখ করব। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু নিজের ভাষায় এবং আহমদিরা যা বলেছেন তা আপনাদের সামনে তুলে ধরব। এখানে একথাও বলে দিচ্ছি, হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু যিনি মুসলিম মাউদ ছিলেন, যতদিন আল্লাহ তাকে জ্ঞাত করেননি ততদিন নিজ সম্পর্কে এই ঘোষণা করেননি যে আমি মুসলিম মাউদ। তারপর আল্লাহ তাআলার কাছ থেকে সংবাদ পেয়ে 1944 সনে তিনি ঘোষণা করেন, আমি মুসলিম মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর সত্যায়নের স্থল এবং আমি সেই প্রতিশ্রুত সংস্কারক বা মুসলিম মাউদ যার মাধ্যমে ইসলাম বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছবে আর পৃথিবীতে তৌহিদ প্রতিষ্ঠা লাভ করবে। এই ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার ব্যাপারে কোন কোন আহমদীর সাক্ষ্য আমি প্রথমে তুলে ধরছি। একজন সম্মানিত আহমদী আলেম মলভি সামিউল্লাহ খান ফারুকী সাহেব পাকিস্তান প্রতিষ্ঠার পূর্বে ইজহারে হক শীর্ষক একটি কলামে লিখেন, তিনি অর্থাৎ হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞাত হন, আমি তোমার জামাতের জন্য তোমার বংশধর হতে এক ব্যক্তিকে দণ্ডায়মান করব এবং তাকে আমার নৈকট্য এবং ওহির মর্যাদায় ভূষিত করব এবং তার মাধ্যমে সত্যোন্নতি লাভ করবে এবং বহু মানুষ সত্য গ্রহণ করবে। এই ভবিষ্যৎবাণী পাঠ করো এবং বারবার পাঠ করো এবং ইমানদারির সাথে বলো যে এই ভবিষ্যৎবাণী কি পূর্ণ হয়নি। যে সময় এই ভবিষ্যৎবাণী করা হয়েছিল তখন বর্তমান খলিফা কেবলমাত্র শিশু ছিলেন এবং মির্জা সাহেবের পক্ষ হতে তাকে খলিফা নিযুক্ত করার কোন প্রকার অসিয়তা করা হয়নি, বরং খলিফা নির্বাচন করা সাধারণ মানুষের মতামতের উপর ছেড়ে দেওয়া হয়েছিল। অতএব যখন অধিকাংশ মানুষ হাকিম নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে গ্রহণ করে নেয় তখন বিরুদ্ধবাদীরা উপরোক্ত ভবিষ্যৎবাণীতে বর্ণিত বক্তব্য নিয়ে হাসি ঠাট্টাও করেছে। কিন্তু হাকিম সাহেবের তিরোধানের পর মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ খলিফা নিযুক্ত হন এবং এটি বাস্তবতা যে তার যুগে আহমদীয়ত যতটা উন্নতি করেছে তা বিস্ময়কর। স্বয়ং মির্জা সাহেবের যুগেও আহমদীদের সংখ্যা খুবই অল্প ছিল, খলিফা নুরউদ্দিন সাহেবের যুগেও তেমন কোন উন্নতি হয়নি, কিন্তু বর্তমান খলিফার সময় মির্জাইয়াত বিশ্বের প্রায় সকল ভূখণ্ডে পৌঁছে গেছে এবং অবস্থা বলছে আগামী আদমশুমারিতে মির্জাইদের সংখ্যা ১৯৩১ সনের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়ে যাবে। উপরন্তু তার যুগে বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে মির্জাইয়াত অর্থাৎ আহমদীয়তকে নির্মূল করার জন্য যতটা সম্মিলিত প্রচেষ্টা হয়েছে ইতিপূর্বে তা কখনো হয়নি। এটি একজন আহমদীর বক্তব্য, তিনি কিছুটা হলেও সত্য লিখতে জানতেন, বর্তমান যুগের ওলামাদের মতো পুরোপুরি অন্ধ ছিলেন না। মোট কথা, ভবিষ্যৎবাণী অনুযায়ী তার বংশধর থেকে এক ব্যক্তিকে জামাতের জন্য দণ্ডায়মান করা হয় এবং তার মাধ্যমে জামাত বিস্ময়কর উন্নতি করে। এতে সুস্পষ্টভাবে প্রতিপন্ন হয় যে মির্জা সাহেবের ভবিষ্যৎবাণী হুবহু পূর্ণ হয়েছে। এরপর একজন অমুসলমান সাংবাদিক যার নাম অর্জুন সিং, তিনি অমৃতসর থেকে প্রকাশিত রঙ্গিন পত্রিকার সম্পাদক ছিলেন, তিনি লেখেন ১৯০১ সনের বর্তমান খলিফা মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ যখন কেবল শিশু ছিল মাত্র তখন মির্জা সাহেব ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি যেহেতু দুরুদ-এর পংক্তির আলোকে লিখেছেন তাই ১৯০১ বলেছেন, বাশারার দিকে এক বেটা হ্যায় তেরা জো হোগা একদিন মাহবুব মেরা, করুঙ্গা দূর উস মাহ সে অন্ধেরা, দেখাউঙ্গা কে এক আলম কো ফেরা। তো তিনি লেখেন, যদিও এই ভবিষ্যৎবাণী বিস্ময়ের সৃষ্টিকারী, ১৯০১ সনে মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ কোন বড় আলেম বা ফাজেল ছিলেন না এবং তার রাজনৈতিক দূরদর্শিতাও ছিল অপ্রকাশিত। তখন একথা বলা তোমার এমন এমন গুণের অধিকারী একটি ছেলে হবে এটি অবশ্যই আধ্যাত্মিক শক্তির প্রমাণবাহী। একথা বলা যেতে পারে যে মির্জা সাহেব যেহেতু দাবির আলোকে একটি ব্যবস্থাপনার ভিত রচনা করেছিলেন তাই হয়তো তিনি এটি ধারণা করে থাকবেন আমার পর আমার স্থলাভিষিক্তের মুকুট আমার ছেলের মাথায় থাকবে, কিন্তু এই ধারণা ভুল। কেননা মির্জা সাহেব খেলাফতের জন্য এই শর্ত আরোপ করেননি যে অবশ্যই মির্জা সাহেবের খানদান বা তার সন্তান সন্ততিকে খলিফা নিযুক্ত হবে। সুতরাং প্রথম খলিফা এমন এক ব্যক্তি মনোনীত হন মির্জা সাহেবের পরিবারের সাথে যার দ্রুততম কোন সম্পর্ক ছিল না। এরপর প্রথম খলিফা হাকিম নুরউদ্দিন সাহেবের পর অন্য কোন খলিফা হওয়াও অসম্ভব ছিল না, যেভাবে সে সময়ও লাহোরী জামাতের আমির মৌলভি মোহাম্মদ আলী সাহেবও খলিফা হবার বাসনা পোষণ করতেন, কিন্তু অধিকাংশ মানুষ মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ সাহেবকে সমর্থন করেন, ফলে তিনি খলিফা নিযুক্ত হন। অর্জুন সিং সাহেব স্বয়ং লিখছেন, এখন প্রশ্ন হচ্ছে যদি বড় মির্জা সাহেবের মাঝে কোন আধ্যাত্মিক শক্তি কাজ না করত তাহলে তিনি এটি কিভাবে জানলেন যে আমার এক অসাধারণ ছেলে হবে। যখন মির্জা সাহেব উপরন্ত ঘোষণা করেন তখন তার তিন ছেলে ছিল আর তিনি তিনজনের জন্যই দোয়া করতেন, কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন কেবল একজনের ব্যাপারে। আর আমরা বাস্তবে এমন ভাবে কার্যকর হতে দেখছি, বাস্তবে তা আমরা এমন ভাবে কার্যকর হতে দেখেছি যে এটি বিশ্বের পট পরিবর্তন করে দিয়েছে। এরপর প্রতিশ্রুত পুত্র সম্পর্কে ভবিষ্যৎবাণীতে এটিও বলা হয়েছিল যাতে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব এবং আল্লাহ তাআলার কালামের মর্যাদা লোকের সামনে সুপ্রকাশিত হয়। এ ব্যাপারে আহমদীদের সাক্ষ্য শুনুন। জমিদার পত্রিকার জমিদার পত্রিকায় মৌলভী জাফর আলী খান সাহেব, যিনি একজন প্রসিদ্ধ মুসলিম নেতা এবং সুবক্তা ছিলেন, তিনি লিখেছেন, কান খুলে শোনো তোমরা এবং তোমাদের সাঙ্গপাঙ্গরা, কেয়ামত পর্যন্ত মির্জা মাহমুদের মোকাবিলা করতে পারবে না। মির্জা মাহমুদের কাছে কোরআন এবং কোরআনের জ্ঞান আছে, তোমাদের কাছে এমন কি আছে? তোমরা কখনো স্বপ্নেও কোরআন পড়নি। মির্জা মাহমুদের কাছে এমন জামাত আছে যারা তার ইশারায় তন মন ধন তার পদতলে উৎসর্গ করতে প্রস্তুত। মির্জা মাহমুদের কাছে মোবাইলের কাছে বিভিন্ন জ্ঞানে অভিজ্ঞ মানুষ রয়েছে। বিশ্বের সকল দেশে তিনি পতাকা প্রস্থিত করে রেখেছেন। এরপর দুঃসাহসী হবে এবং জাগতিক ও আধ্যাত্মিক জ্ঞানে তাকে পরিপূর্ণ করা হবে, এ সংক্রান্ত আহমদীদের সাক্ষ্য রয়েছে। একজন প্রসিদ্ধ সাংবাদিক খাজা হাসান নিজামী দেহলভি সাহেব তার সম্বন্ধে লিখেন, অধিকাংশ সময় অসুস্থ থাকেন। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু শিশুকাল থেকে রোগাক্রান্ত, স্বয়ং তিনি লিখেছেন, আমি শিশুকাল থেকেই খুব দুর্বল, চোখে পীড়া ছিল, পড়তে পারতাম না, চোখ এতটা ফুলে যেত যে কিছুই দেখা যেত না। শিক্ষকবৃন্দ হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করতেন, বরং একদা হযরত মীর নাসের নবাব সাহেব অভিযোগ করেন, এ অঙ্ক কষতে জানে না, পড়তে পারে না। তো হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম হেসে সবার অভিযোগ উড়িয়ে দিতেন আর বলতেন, আমরা একে দিয়ে কোনো চাকরি বা ব্যবসা করাব না। আর হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু কাছে জিজ্ঞেস করতেন, আপনার মত কি? তিনি বলতেন, না একেবারে ঠিক আছে। যাই হোক, কোনরূপ পার্থিব শিক্ষা তিনি গ্রহণ করেননি, বরং ধর্মীয় জ্ঞানের বেলায়ও তিনি খলিফা আউয়ালের সান্নিধ্যে বসে বক্তৃতাদি শুনতেন মাত্র। মূলত তাকে জাগতিক ও আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ করা হয়েছে। এ প্রসঙ্গে খাজা হাসান নিজামী লিখেন, অধিকাংশ সময় অসুস্থ থাকেন, কিন্তু রোগব্যাধি তার দৈনন্দিন কর্মকাণ্ডে কোনরূপ ব্যাঘাত সৃষ্টি করতে পারেনি। তিনি প্রবল বিরোধিতার সময়ও ঠান্ডা মাথায় কাজ করে স্বীয় মোগলি বিচক্ষণতা প্রমাণ করেছেন। আর এটিও জানা কথা যে মোগলরা নেতৃত্ব প্রদানের বিশেষ ক্ষমতা রাখে। রাজনৈতিক দূরদর্শিতা এবং ধর্মীয় জ্ঞান ও প্রজ্ঞায় ব্যুৎপত্তি রাখে এবং যুদ্ধ কৌশলও জানে, অর্থাৎ জ্ঞান ও কলমের যুদ্ধে অভিজ্ঞ। এরপর ভবিষ্যৎবাণীতে আরেকটি বাক্য ছিল, বন্দীদের মুক্তির কারণ হবে। এটিও কত মহিমার সাথে পূর্ণ হয়েছে দেখুন। আজ আমাদের সম্পর্কে বলা হয় আমরা নাকি জিহাদ বিরোধী, কাশ্মীরিদের বিরোধী, কিন্তু হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু যে চেষ্টা বা উদ্যোগ নিয়েছিলেন সে সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি। কাশ্মীরের স্বাধীনতা আন্দোলন তিনি আরম্ভ করেছিলেন, কেননা অল ইন্ডিয়া কাশ্মীর নামে যে কমিটি বানানো হয়েছিল এর নেতৃত্ব প্রদানের দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল। আর অনেক বড় বড় মুসলমান নেতা এই কমিটির সদস্য ছিলেন, যেমন স্যার জুলফিকার আলী খান, ডক্টর ইকবাল, খাজা হাসান নিজামী, সৈয়দ হাবিব, বিভিন্ন পত্রিকার সম্পাদক এবং রাজনীতিবিদ প্রভৃতি। এদের সবার পরামর্শক্রমে হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুকে এই কমিটির সভাপতি মনোনীত করা হয়। এরপর কাশ্মীরি মুসলমান যারা দীর্ঘদিন ধরে ন্যূনতম মানবাধিকার থেকে বঞ্চিত ছিল, আল্লাহ তাআলার ফজলে তাদেরকে স্বাধীনতা প্রদান করা হয়। মুসলিম প্রেস হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহুর এই সুমহান কর্মের স্বীকৃতি প্রদান এবং তার ভূয়সী প্রশংসা করতে গিয়ে একথাও লিখেছে, যে যুগে কাশ্মীরের অবস্থা অত্যন্ত সঙ্গীন ছিল এবং তখন যারা ধর্মীয় মতবিরোধ থাকা সত্ত্বেও মির্জা সাহেবকে সভাপতি মনোনীত করেছিলেন, তারা কর্মের সফলতাকে দৃষ্টিপটে রেখে অতি উত্তম নির্বাচন করেছিলেন। সে সময় যদি ধর্মীয় মতানৈক্যের কারণে মির্জা সাহেবকে মনোনীত না করা হতো তাহলে আন্দোলন পুরোপুরি ব্যর্থ হতো এবং এই জাতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হত। আব্দুল মজিদ সালেক কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের বিবরণ দিতে গিয়ে লিখেন, শেখ মোহাম্মদ আবদুল্লাহ, শেরে কাশ্মীর এবং কাশ্মীরের অন্যান্য কর্মীরা মির্জা মাহমুদ আহমদ সাহেব এবং তার তার কতিপয় সহকর্মীর সাথে প্রকাশ্য যোগাযোগ রাখতেন এবং এই যোগাযোগের মূল কারণ ছিল মির্জা সাহেব যথেষ্ট অর্থ সম্পদের মালিক হবার কারণে বিভিন্নভাবে কাশ্মীর স্বাধীনতা আন্দোলনের পিছনে সাহায্য করতেন। অর্থ সম্পদ এত বেশি ছিল না, কিন্তু এর ছোট ব্যবহার করা হতো এবং সম্ভবতই কাশ্মীরি নেতারা তার প্রতি কৃতজ্ঞ ছিল। সৈয়দ হাবিব সাহেব একজন প্রসিদ্ধ সাংবাদিক এবং লাহোর থেকে প্রকাশিত সিয়াসত পত্রিকার সম্পাদক আর অল ইন্ডিয়া কাশ্মীর কমিটির সদস্য ছিলেন। যখন হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু এই কমিটির সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন, তখন তিনি তার পত্রিকায় লেখেন 18 মে 1933 সংখ্যায়, আমার জ্ঞান মতে স্বীয় উন্নত যোগ্যতা সত্ত্বেও ডক্টর ইকবাল এবং মালেক বরকত আলী সাহেব উভয় এই কাজ করতে সক্ষম হবে না, ফলে বিশ্ববাসীর সামনে এটিও সুস্পষ্ট হয়ে যাবে যে যুগে কাশ্মীরের অবস্থা শোচনীয় ছিল সে যুগে যারা ধর্মীয় মতানৈক্য সত্ত্বেও মির্জা সাহেবকে সভাপতি নির্বাচিত করেছিল তারা কর্মের সফলতার প্রতি দৃষ্টি রেখে সর্বোত্তম কাজ করেছিল। সে সময় ধর্মীয় মতবিরোধের কারণে মির্জা সাহেবকে যদি নির্বাচিত না করা হতো তাহলে এই আন্দোলন সম্পূর্ণরূপে ব্যর্থ হত এবং উম্মতে মুসলিমার চরম ক্ষতি হত। আমার মতে মির্জা সাহেবের পদত্যাগ কমিটির জন্য মৃত্যুতুল্য। সংক্ষেপে, আমাদের নির্বাচনের কারণ এখন বিশ্ববাসীর কাছে পরিষ্কার হয়ে যাবে। এখন বোঝা যাবে যে কাশ্মীর কমিটি কতটা কাজ করতে পারে আর এর বাস্তবতা বিশ্ব দেখেছে। এই অবস্থা লিপিবদ্ধ করতে গিয়ে আজম মির্জা বশির আহমদ সাহেব বলেন, স্বল্প সময়ের যুদ্ধের পর সেখানে এমন এক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা হয় অথবা এই কমিটির নেতৃত্বে গণ আন্দোলন এতটা প্রবল রূপ ধারণ করে যে ব্রিটিশ সরকার পর্যন্ত অস্ত্র সমর্পণে বাধ্য হয়। কাশ্মীর শত শত বছরের গোলামের শৃঙ্খল মুক্ত হয়ে স্বাধীনতার শ্বাস প্রশ্বাস নিতে আরম্ভ করে। কাশ্মীরবাসীরা সংসদ লাভ করে, প্রচার মাধ্যম স্বাধীনতা ফিরে পায়, মুসলমানরা কর্মক্ষেত্রে সম অধিকার প্রাপ্ত হয়, মানুষ ফসল ঘরে উঠানোর ক্ষমতা ফিরে পায়, শিক্ষা ব্যবস্থা সহজতর হয়, যা পাওয়া যায়নি তা পাবার পথ প্রসারিত হয়। কাশ্মীরবাসীরা প্রকাশ্য জনসমাবেশে ইমাম জামাতে আহমদিয়া জিন্দাবাদ এবং কাশ্মীর কমিটির সভাপতি জিন্দাবাদ বলে ধ্বনি দেয়। যারা স্বাধীনতা লাভ করেছিল সেসব আহমদিয়া তখন এই ধ্বনি উচ্চকোটে করেছে। কাশ্মীরবাসীর অবস্থা এমন ছিল, তাদেরকে এমনভাবে গোলাম বানিয়ে রাখা হয়েছিল, আর যাদেরকে বন্দীদের সাথে মুক্তির কারণ হয়েছেন তিনি রাজিল্লাহ আনহু, তিনি রাজিল্লাহ স্বয়ং এর কাহিনী বলেছেন যে একবার আমরা কাশ্মীর গিয়েছিলাম, আমাদের কাছে যথেষ্ট মালপত্র ছিল, আমি একজন সরকারি অফিসারকে বললাম আমাদের জন্য একজন কুলির ব্যবস্থা করুন। রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছিল, সেই সরকারি অফিসার তাকে ডেকে বলল এদিকে আসো এবং তার মাথায় মালপত্র তুলে দিল। কিছুদূর যাবার পর সেই লোক খুব কাহিল হয়ে পড়ে। আমি বললাম কাশ্মীরিরা তো যথেষ্ট শক্তিশালী হয় আর তুমি যে মালপত্র বইতে পারছো না। সে বলল আমি তো নিজ অঞ্চলের অনেক বড় একজন জমিদার, আজ আমি বিয়ে করতে যাচ্ছি, বরং আজ আমি বর। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর সে জোর করে আমার মাথায় মালপত্র চাপিয়ে দিয়েছে। যেহেতু এদের রাজত্ব তাই আমরা টু শব্দ পর্যন্ত করতে পারি না। এই ছিল কাশ্মীরবাসীর অবস্থা। ভালো অবস্থাপন্ন ঘরের মানুষ একজন সাধারণ সরকারি অফিসারের সামনে কিছু বলার ক্ষমতা রাখত না। তারপর পার্থিব ও আধ্যাত্মিক জ্ঞান অর্থাৎ পবিত্র কোরআনের জ্ঞান সম্পর্কে আহমদীদের মতামত কি? মাসিক নিগার পত্রিকার সম্পাদক আল্লামা ফতেহ সাহেব লিখেছেন, তফসিরে কবির তৃতীয় খণ্ড বর্তমানে আমার সামনে আছে আর আমি অত্যন্ত মনোযোগের সাথে তা অধ্যয়ন করছি, এতে কোনো সন্দেহ নেই। কোরআন অধ্যয়নের একটি ধারা তিনি সূচনা করেছেন এবং এই তফসির নিজ বর্ণনার দিক থেকে একেবারেই একটি প্রথম একটি তফসির যাতে অত্যন্ত প্রাঞ্জলভাবে জ্ঞান ও ইতিহাসের সমন্বয় ঘটানো হয়েছে। তার জ্ঞানের প্রখরতা, তার দূরদৃষ্টি, তার অসাধারণ অন্তর্দৃষ্টি এবং বিচক্ষণতা, তার যুক্তি প্রমাণের সৌন্দর্য, এর প্রতিটি বাক্য থেকে সুস্পষ্টভাবে প্রতিপন্ন হয়। হায় পরিতাপ, আমি কেন এ পর্যন্ত অনবহিত ছিলাম! হায় আমি যদি তার সবগুলো খণ্ড পেতাম! গতকাল সূরা হুদের তফসিরে হযরত লূত আলাইহিস সালাম সম্পর্কে তার মতামত জানতে পেরে মন আনন্দে ভরে গেছে। ফলে এই পত্র লিখতে বাধ্য হচ্ছি। তিনি হাউলায়ে বানাতির তাফসির করতে গিয়ে সাধারণ মুফাসসিরদের থেকে পৃথক যে অনন্য মতামতের অবদান করেছেন তা বিচার করার ক্ষমতা আমার নেই। খোদা আপনাকে দীর্ঘায়ু দান করুন। অন্যান্য মুফাসসিররা এর অর্থ করতে গিয়ে হযরত লূত আলাইহিস সালামের উপর অপবাদ আরোপ করে যে নাউজুবিল্লাহ তিনি নাকি তার লোকদেরকে বলেছিলেন আমার মেয়েদেরকে নিয়ে যাও, তবু আমার অতিথিদের জ্বালাতন করো না। কিন্তু হযরত মুসলিম রাদিয়াল্লাহু একেবারেই এর ভিন্ন তফসির করেছেন। যাই হোক, এটি একটা ভিন্ন বিষয়। এরপর পবিত্র কোরআনের জ্ঞান সম্পর্কে মৌলানা আব্দুল মাজেদ দরিয়াবাদি লিখেন, কোরআন এবং কোরআনের জ্ঞানের বিশ্বময় প্রচার এবং তিনি তার দীর্ঘ জীবনে বীরত্ব এবং সাহসিকতার সাথে বিশ্বব্যাপী ইসলাম প্রচারের জন্য যে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে গেছেন আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিন। জ্ঞানের আলোকে কোরআনের সত্যতা এবং তত্ত্বজ্ঞান সম্পর্কিত যে ব্যাখ্যা বিশ্লেষণ ও অনুবাদ তিনি করে গেছেন এরও একটি উন্নত ও স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। পার্থিব জ্ঞানে পরিপূর্ণ করা সম্পর্কে হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু স্বয়ং লিখেন, এই ভবিষ্যৎবাণীর মর্মার্থ হচ্ছে তিনি পার্থিব জ্ঞান কারো কাছ থেকে আহরণ করবেন না, বরং খোদার পক্ষ থেকে তাকে এই জ্ঞান শেখানো হবে। পুনরায় তিনি বলেন, এখানে পার্থিব জ্ঞান বলতে অঙ্কশাস্ত্র এবং বিজ্ঞান ইত্যাদি হতে পারে না, কারণ এখানে পরিপূর্ণ করা শব্দ পরিপূর্ণ করা হবে এ বাক্য রয়েছে যা সুস্পষ্টভাবে জ্ঞাত করে খোদার পক্ষ হতে তাকে জ্ঞান শিক্ষা দেওয়া হবে। আর খোদার পক্ষ হতে বিজ্ঞান বা অঙ্কশাস্ত্র এবং ভূগোল প্রভৃতির জ্ঞান শেখানো হয় না, বরং ধর্ম এবং কোরআন শেখানো হয়। অতএব ভবিষ্যৎবাণীর এই বাক্য তাকে জাগতিক জ্ঞানে পরিপূর্ণ করা হবে তাৎপর্য হচ্ছে তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ধর্মীয় জ্ঞান এবং কোরআন শেখানো হবে এবং স্বয়ং খোদা তার শিক্ষক বা মুআল্লিম হবেন। তিনি রাদিয়াল্লাহু বলেন, তার একটি স্বপ্নের বিবরণ দিয়ে বলেন, কিভাবে আল্লাহ তাআলা আমাকে শিখিয়েছেন, আমি এক স্থানে নিজেকে দাঁড়ানো দেখতে পেলাম আর আমার মুখ পূর্ব দিকে ফেরানো ছিল। আকাশ থেকে এমন একটি শব্দ শুনতে পেলাম যেমন ঘন্টা বাজানোর শব্দ হয়ে থাকে অথবা পিতলের কোন টুকরোতে আঘাত করার ফলে তা থেকে মৃদু টুনটাল শব্দ হয়। এরপর চোখের নিমিষে সেই শব্দ বিস্তৃত হতে থাকে এবং শব্দের মাত্রা বাড়তে থাকে আর পুরো দিগন্তে ছড়িয়ে পড়ে। এরপর আমি দেখলাম সেই শব্দ পুঞ্জীভূত হয়ে ফ্রেমে বাঁধানো ছবির আকৃতি ধারণ করে। এরপর সেই ফ্রেমের মাঝে গতি সঞ্চার হতে আরম্ভ করে এবং এতে খুব সুন্দর অপূর্ব এক ব্যক্তির ছবি ফুটে উঠে। অল্প সময় পরে সেই ছবি দুলতে আরম্ভ করে এবং অকস্মাৎ এর মাঝ থেকে লাফিয়ে এক ব্যক্তি আমার সম্মুখে এসে দাঁড়ায় আর বলতে আরম্ভ করে, আমি খোদার ফেরেশতা, আমাকে আল্লাহ তাআলা এই জন্য তোমার কাছে পাঠিয়েছেন যেন আমি তোমাকে সূরা ফাতিহার তাফসীর শিক্ষা দিই। আমি বললাম, শিখাও। সে ক্রমাগত শিখাতে থাকে, সে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন পর্যন্ত পৌঁছে বলে, আজ পর্যন্ত যত মুফাসসির অতীত হয়েছেন তারা সবাই এ পর্যন্ত তাফসীর করেছেন, কিন্তু আমি তোমাকে এর পরেরটুকুও শিখাবো। আমি বললাম, শিখাও। অতএব সে আমাকে শিখাতে সূরা ফাতিহার পুরো তাফসীর শিখিয়ে দেয়। পুনরায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ভবিষ্যৎবাণীতে দ্বিতীয় সংবাদ যা দেওয়া হয়েছে তা হলেও তাকে আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ করা হবে। আধ্যাত্মিক জ্ঞান দ্বারা সেই বিশেষ জ্ঞানকে বোঝায় যা আল্লাহ তাআলার বিশেষত্ব, যেমন অদৃশ্যের জ্ঞান যা তিনি তার এমন বান্দার নিকট প্রকাশ করেন যার উপর তিনি এই পৃথিবীতে বিশেষ কোন দায়িত্ব ন্যস্ত করেন, যার দ্বারা খোদা তাআলার সাথে তার সম্পর্ক প্রকাশ পায় এবং তার মাধ্যমে মানুষের ঈমান সতেজ করতে পারেন। এই প্রসঙ্গে বলেন, আল্লাহ তাআলা তাকে বিভিন্ন যে সংবাদ দিয়েছেন তাও অগণিত। এ প্রসঙ্গে তিনি বলেন, একটি স্বপ্ন উল্লেখ করতে গিয়ে বলেন, আমাকে সেই যুদ্ধ সম্বন্ধে অবহিত করা হয়েছে এবং তা আশ্চর্যভাবে পূর্ণ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা, একবার স্বপ্ন দেখলাম আমি যুক্তরাজ্য গিয়েছি এবং ব্রিটিশ সরকার আমাকে বলছে আপনি আমাদের দেশের নিরাপত্তা বিধান করুন। আমি তাকে বললাম, প্রথমে আমাকে তোমাদের সমস্ত সম্পর্কে জরিপ করতে দাও, তোমাদের যে যুদ্ধ ভাণ্ডার রয়েছে তা দেখতে দাও, এরপর বলতে পারবো আমি তোমার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো কিনা। এরপর সরকার আমাকে তাদের সকল যুদ্ধ সম্পর্কিত বিভাগ দেখায় এবং আমি সেগুলো ঘুরে ঘুরে দেখতে থাকি। অবশেষে আমি বললাম, কেবল উড়োজাহাজের ঘাটতি রয়েছে, যদি উড়োজাহাজ পেয়ে যাই তবে আমি যুক্তরাজ্যের নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করতে পারবে। কথা বলা মাত্রই দেখি যুক্তরাষ্ট্র হতে একটি তার বার্তা এসেছে, যার বক্তব্য হচ্ছে দ্য আমেরিকান গভর্নমেন্ট হ্যাজ ডেলিভার্ড 2,800 এরোপ্লেন্স টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকার ব্রিটিশ সরকারকে 2,800 উড়োজাহাজ দিয়েছে। এরপর আমার ঘুম ভেঙে যায়। তিনি বলেন, এ স্বপ্ন আমি চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবকেও শুনিয়েছিলাম। কিছুদিন পর একদিন আমি মসজিদে বসেছিলাম, শুনলাম আমার ফোন এসেছে। গিয়ে জানতে পারলাম চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব ফোন করেছেন। তিনি বললেন, আপনি পত্রিকায় খবর পড়েছেন কি? আমি বললাম, না পড়িনি। তিনি বলেন, আপনার স্বপ্ন পূর্ণ হয়েছে, এখনই একটি সার্কুলার এসেছে যা প্রথমে সংশ্লিষ্ট দপ্তরে এসেছিল, এখন পত্রপত্রিকায় এসে গেছে যে যুক্তরাষ্ট্র সরকার ব্রিটিশ সরকারকে 2,800 যুদ্ধ জাহাজ দিয়েছে। অনুরূপভাবে বেলজিয়ামের বাদশা সম্পর্কে হাজারো লোকের সমাবেশে আমি আমার দিব্য দর্শন বর্ণনা করেছিলাম। এটা তিন দিনের মাথায় পূর্ণতা লাভ করে। এটিও ছিল অদৃশ্যের সংবাদ। স্বপ্নটি ছিল এমন, আমি একটি অন্ধকাচ্ছন্ন মাঠ দেখতে পেলাম। সেখানে গাঢ় সবুজ রঙের পোশাক পরিহিত একজন লোক দাঁড়িয়ে আছে। তার সম্পর্কে আমার মনে হল তিনি একজন রাজা বা বাদশাহ। এরপর ইলহাম হল অ্যাবডিকেটেড। আমি 26 মে তারিখে অনেক বড় একটি সমাবেশে আমার এই স্বপ্ন বর্ণনা করেছিলাম, যেখানে মানুষ ব্রিটিশ সরকারের সফলতা কামনায় দেওয়ার জন্য সমবেত হয়েছিল। আমি এ তাবির এটি করেছিলাম, এ যুদ্ধে কোন রাজাকে ক্ষমতাচ্যুত করা হবে অথবা কোন ক্ষমতাচ্যুত রাজার সহায়তায় অবস্থার পরিবর্তন সাধিত হবে। সুতরাং এই ইলহামের তিন দিন অতিবাহিত হতে না হতেই খোদাতলা বেলজিয়ামের রাজা লিওপোল্ডকে অকস্মাৎ সিংহাসনচ্যুত করেন। অ্যাবডিকেটের অর্থ হচ্ছে বাই ডিনাউন্সমেন্ট অর বাই ডিফল্ট। এর অর্থ হচ্ছে কোন ঘোষণার মাধ্যমে বা এই গুরু দায়িত্ব পালনে অসমর্থ হওয়ায় তাকে অবসর প্রদান করা। মোট কথা, হয় তিনি স্বয়ং বলবেন যে আমি রাজার দায়িত্ব হতে অব্যাহতি চাইছি, অথবা এমন অবস্থার সৃষ্টি হবে যার ফলে তিনি বাদশাহ দায়িত্ব পালন করতে পারবেন না। তিনি রাজিউদ্দিনা বলেন, হুবহু এটি ঘটল। বেলজিয়াম সরকার এই শব্দ প্রয়োগ করে ঘোষণা করল, আমাদের রাজা বর্তমানে জার্মান সরকারের কব্জায় রয়েছে, তাই তিনি তার দায়িত্ব পালনে অসমর্থ। অতএব রাজা নয়, বরং আমরাই এখন বেলজিয়ামের আইনগত সরকার। অনেক ঘটনা রয়েছে। পুনরায় তিনি রাজেন্দ্রনাথ এই সম্পর্কে বলেন, সদা খোদার ছায়া তার উপর থাকবে, খোদার ছায়া তার শিরে থাকবে। দেখুন আল্লাহ তাআলা কত মহিমার সাথে নিদর্শন পূর্ণ করেছেন। আল্লাহ তাআলা সর্বদা তোমার নিরাপত্তা বিধানকারী ও সাহায্যকারী হয়েছেন। আল্লাহ তাআলা সর্বদা আমার নিরাপত্তা বিধানকারী ও সাহায্যকারী হয়েছেন এবং শত্রুদের সকল আক্রমণ হতে সর্বদা আমার নিরাপদে রেখেছেন। তিনি রাজেন্দ্র বলেন, দেখুন আল্লাহ তাআলা কিভাবে ইহামের সত্যায়নে অনবরত আমাকে হেফাজত করেছেন এবং সাহায্য করেছেন। এবার যাবৎ আমার উপর এমন কোন ইলাম অবতীর্ণ হয়নি যার ভিত্তিতে আমি বলতে পারি যে কোন মানুষের হাতে আমি মৃত্যুবরণ করব না। কিন্তু এটি আমার দৃঢ় বিশ্বাস, যতদিন আমার কাজ অসম্পূর্ণ থাকবে ততদিন কেউ আমাকে হত্যা করতে পারবে না। অনবরত আমার সাথে এমন ঘটনা ঘটেছে যে মানুষ আমাকে হত্যা করতে চেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তার অপার কৃপায় তাদের আক্রমণ হতে আমাকে নিরাপদ রেখেছেন। তিনি রাজেন্দ্রানু বলেন, একবার আমি জলসায় বক্তৃতা দিচ্ছিলাম। অভ্যাসবশত বক্তৃতা দেওয়ার সময় আমি 2-1 ঢোক গরম চা পান করে থাকি যাতে গলা ঠিক থাকে। তখন জলসাগাহতে কোন এক ব্যক্তি 1 কাপ মালাই বা দুধের সর দিয়ে বলল, এটি তাড়াতাড়ি হজরত সাহেবের কাছে পৌঁছে দিন, কেননা বক্তৃতা করতে করতে হুজুর দুর্বল হয়ে পড়ছেন। অতএব 1-2 করে পর্যায়ক্রমে বিভিন্ন হাত ঘুরে কাপটা বক্তৃতা মঞ্চে পৌঁছে যায়। হঠাৎ করে মঞ্চে উপবিষ্ট কোন একজন সতর্কতা হিসেবে একটু মালাই চেখে দেখে এবং এতে তার জিব্বা ক্ষতিগ্রস্ত হয়, ক্ষত সৃষ্টি হয়। তখন জানা গেল যে এতে বিষ মিশানো ছিল। যদি এই মালাই আমাকে দেওয়া হতো এবং আল্লাহ না করে আমি তা চেখে দেখতাম, তাহলে এর কিছু না কিছু প্রতিক্রিয়া অবশ্যই হতো এবং আমার বক্তৃতা দেওয়া বন্ধ হয়ে যেত। তিনি পুনরায় বলেন, একদা এক পাঠান যুবক ছুরি নিয়ে আমার সাথে সাক্ষাতের জন্য আসে এবং আমি তার সাথে সাক্ষাতের জন্য ঘর থেকে বের হচ্ছিলাম মাত্র, তখন আব্দুল আহাদ খান সাহেব ছেলেটি গতিবিধি লক্ষ্য করে বুঝতে পারলেন তার কাছে অস্ত্র রয়েছে, ফলে তিনি তাকে ধরে ফেলেন। এ ধরনের আরো অনেক ঘটনা রয়েছে। আবার বন্দীদের মুক্তির ব্যাপারে তিনি স্বয়ং বলেন, কাশ্মীরের ঘটনা, এই ভবিষ্যৎবাণীর সত্যতার একটি জোরালো প্রমাণ। এবং প্রত্যেক সেই ব্যক্তি যে এই ঘটনাগুলোর প্রতি মনোযোগ সহকারে চিন্তা করে, সেটি স্বীকার করতে বাধ্য যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে কাশ্মীরবাসীর মুক্তির ব্যবস্থা করেছেন এবং তাদের শত্রুদের পরাজিত করেন। তিনি বলেন, কাশ্মীর জাতি এমনভাবে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিল যে সরকার সিদ্ধান্ত ছিল এই জমি তাদের নয় বরং রাজা সাহেবের, এবং পুরো দেশবাসী যেন এক বর্গাচাষী রূপ নিয়েছিল এবং রাজা সাহেব ইচ্ছে মতো তাদের জমি থেকে বের করে দিত। তাদের না গাছ কাটার অনুমতি ছিল আর না তারা জমি থেকে অন্য কোনো সুবিধে ভোগ করতে পারত। ভবিষ্যৎবাণীতে আরেকটি বিষয় ছিল, তিনি পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রসিদ্ধি লাভ করবে। আল্লাহ তাআলা অপার কৃপায় এই ভবিষ্যৎবাণী হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে অত্যন্ত মহিমার সাথে পূর্ণ হয়েছে এবং পৃথিবীতে অনেকগুলো মিশন হাউস প্রতিষ্ঠিত হয়। তার যুগে শ্রীলঙ্কা, মরিশাস, সুমাত্রা, জাবা, স্ট্রেইট সেটেলমেন্ট, চীন, জাপান, বুখারা, রাশিয়া, ইরান, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, মিশর, সুদান, আবিসিনিয়া, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, আলবানিয়া, যুক্তরাষ্ট্র, যুগোস্লাভিয়া, আর্জেন্টিনা ইত্যাদি প্রায় 34-35 দেশে মিশন হাউস প্রতিষ্ঠিত হয় এবং ইসলাম প্রচার ছড়িয়ে পড়ে। পরবর্তীতে অবশ্য বেশ কিছু মিশন হাউস বন্ধ হয়ে যায়। তিনি রাজেন্দ্র পুনরায় বলেন, এভাবে সহস্র সহস্র সদাত্তা আমার প্রচেষ্টায় ইসলাম গ্রহণ করেন এবং আমার মাধ্যমে ইসলাম ও আহমদীয়তের যে প্রচার ও প্রসার হয়েছে তা পুরো বিশ্ববাসী অবহিত আছে। অতএব এই ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়া সংক্রান্ত কয়েকটি কথা আমি উল্লেখ করেছি। এই ভবিষ্যৎবাণীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, চোখ খুলে দেখা উচিত, এটি শুধু একটি ভবিষ্যৎবাণী নয় বরং এটি একটি মহান ঐশী নিদর্শন যাকে মহাপ্রতাপশালী খোদা, পরম মমতাশীল ও আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য প্রকাশ করেছেন। এবং সত্যিকার অর্থে এটা মৃতকে জীবন্ত করার চেয়েও শতগুণ উন্নত, পরিপূর্ণ, শ্রেষ্ঠ এবং উত্তম নিদর্শন। কেননা মৃতকে জীবিত করার অর্থ হচ্ছে খোদার দরবারে দোয়া করে এক সদাত্মা কামনা করা, আল্লাহর অপার করুণা এবং অনুগ্রহ বশত হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনন্ত আশীষ ও কল্যাণে খোদা তাআলা এই অধমের দোয়া কবুল করতে এমন বরকতপূর্ণ রূহ প্রেরণের প্রতিশ্রুতি দিয়েছেন যার পার্থিব আধ্যাত্মিক কল্যাণ গোটা বিশ্বে প্রসার লাভ করবে। যদিও এই নিদর্শন মৃতকে জীবিত করার তুল্য মনে হয়, কিন্তু অভিনিবেশ সহকারে দৃষ্টি দিলে জানা যাবে যে এই নিদর্শন মৃতকে জীবন্ত করার চেয়ে শতগুণ শ্রেয়। মৃতের আত্মাও দোয়ার মাধ্যমে প্রত্যাবর্তন করে আর এ স্থলেও দোয়ার মাধ্যমে একটি রূহ কামনা করা হয়েছে, কিন্তু সেই রূহ আর এই রূহের মধ্যে লক্ষ ক্রোশ ব্যবধান রয়েছে। যারা মুসলমানদের মধ্যে লুক্কায়িত মূর্তা তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজা সমূহ বিকশিত হতে দেখে আনন্দিত হয় না, বরং তারা এমন কেন হল বলে চরম দুঃখ পায়। অতএব ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপট, গুরুত্ব এবং এতদ সংক্রান্ত কিছু ঘটনা আমি সংক্ষেপে তুলে ধরেছি এবং এই ভবিষ্যৎবাণীর শান ও মর্যাদা কি তা আমরা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের এই শেষ উদ্ধৃতিতে শুনেছি। তাই আমি আশা করব এখন যেসব আহমদি যারা অজ্ঞানতার কারণে বিভিন্ন স্থান হতে চিঠিপত্র লিখেন এবং কখনো কখনো এখানেও প্রশ্ন করে থাকেন, তারা প্রশ্ন করেন আমরা মুসলিমা দিবস কেন পালন করি এবং অন্যান্য খলিফার দিবস পালন করি না কেন, তাদের জন্য এখন সুস্পষ্ট হয়ে থাকবে যে মুসলিমা সংক্রান্ত ভবিষ্যৎবাণীর দিনটি আমাদের ইমানকে সতেজ করা এবং এই অঙ্গীকার স্মরণ করার জন্য উদযাপন করা হয়। আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামের সত্যতা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করা। এটি তার জন্ম বা মৃত্যু বার্ষিকীর দিন নয়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা তার বংশ থেকে এক ব্যক্তির জন্মের নিদর্শন দেখিয়েছে। অসাধারণ গুণাবলীর অধিকারী হিসেবে যার উপর বিশ্ব মাঝে ইসলামের সত্যতা প্রতিপন্ন করার দায়িত্ব ন্যস্ত ছিল এবং তিনি তা করেছেন, আর নিজামে জামাতের জন্য এমন ব্যবস্থাপনা প্রবর্তন করেছেন যার উপর পদচারণা করে পরবর্তীতে আগমনকারীরাও উন্নতির সোপান অতিক্রম করতে থাকবে। সুতরাং এই দিনটি আমাদেরকে সর্বদা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করিয়ে ইসলামের উন্নতির জন্য স্বীয় সামর্থ্য ও যোগ্যতা প্রয়োগের প্রতি মনোযোগ আকৃষ্ট করে এবং করা উচিত। একটি নিদর্শন পূর্ণ হওয়া উপলক্ষে জ্ঞানের স্বাদ উপভোগ করাই যথেষ্ট নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। এখানে আরো একটি বিষয় স্পষ্ট করতে চাই। গতকালের ডাকে আমি কোন দেশের মজলিসে আনসারুল্লাহ অনুষ্ঠান সূচি দেখেছি। তারা লিখেছে, মুসলিম দিবস উপলক্ষে আমরা ব্যাপকভাবে খেলাধুলার আয়োজন করব, সামান্য ধর্মীয় আলোচনা অনুষ্ঠান হবে। খেলাধুলার সাথে আনসারুল্লাহর কি সম্পর্ক? আনসারুল্লাহর উচিত ছিল নিজেদের অঙ্গীকারের প্রতি দৃষ্টি রেখে সেই পথে পরিচালিত হবার চেষ্টা করা, যে পথের পানে পরিচালিত করার জন্য হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং আনসারুল্লাহ সংগঠন প্রতিষ্ঠা করেছেন, যাতে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর বাণী যত দ্রুত সম্ভব বিশ্বে প্রচার ও প্রসার করার চেষ্টা করি। আমি নাম নিচ্ছি না, যারাই এই প্রোগ্রাম বানিয়েছেন তারা এ বিষয়ে বিবেচনা করবেন এবং ভবিষ্যতেও জামাতের লোকেরা এ ব্যাপারে সতর্ক থাকবে বলে আমি আশা করি।
আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله